তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ও তাআলা অনেক বড় দয়া আর এহসান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আরও একবার উপস্থিত হয়ে গেছি এই অনুষ্ঠান নিয়ে। আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, কোরআন ও হাদিসের বাণী আপনাদেরকে ইনশা আল্লাহ তাআলা জানানোর জন্য। মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, নাতখা রয়েছেন। আমরা অনুষ্ঠানের শুরুর দিকে কোরআনের পাকের তেলাওয়াত শোনানোর চেষ্টা করব তরজমার সাথে, এবং হামদে বাড়ি তালা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলহি ওয়াসাল্লামও থাকবেন ইনশা আল্লাহ তাআলা। এরপর আজকের বিষয় জানাবো আপনাদেরকে, বিষয় নিয়ে আলোচনা করব। চাইলে আপনারা আমাদেরকে কল আর এসএমএস এর মাধ্যমে আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ তাআলা, থাকতে পারেন অবশ্যই। অনুষ্ঠান শুরু করবো কোরআনের পাকের তেলাওয়াত দিয়ে, মনোযোগ সহকারে তেলাওয়াত শুনবো এবং স্ক্রিনে তার তর্জমাও আসবে, অর্থ চলে আসবে, আমরা চাইলে অর্থটাও দেখে নিতে পারি এবং কোরআনের পাকের তেলাওয়াতও শুনে নেবেন ইনশা আল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনের পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরা আর রহমান থেকে কিছু আয়াতে কারিমা এবং এর তর্জমা অর্থ আমরা দেখার চেষ্টা করলাম মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ তাবারক তাআলা ওই মুমিন আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক, যে মুমিনের উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কমলা লেবুর সাথে দিয়েছেন। যে মুমিন এবং কোরআনও পাঠ করে, কোরআন মোতাবেক আমল করে, তাদের উদাহরণ হলো কমলা লেবুর মতো, ঘ্রাণও আছে, স্বাদও আছে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআন মোতাবেক চলার, জীবন পরিচালনা করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আজকের বিষয় খুবই চমৎকার এবং এমন এক সফরের কথা আজ আলোচনা করব আমরা। এই সফর সকলের করতে হবে। আমি হয়তো বা অলসতার মধ্যে আছি অথবা ধোকায় পড়ে আছি, যে যেভাবেই থাকি না কেন, যেভাবেই আমরা জীবন অতিবাহিত করছি না কেন, আমাদের সবাইকেই এই সফর অতিক্রম করতে হবে। আর এই সফরটা সবার জন্য নির্ধারিত। আর এই সংবাদ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও হাদিসে মোবারকার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এই সফর করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য সফরে কী কী সামান দরকার হবে, আর এই সফরটা কতটুকু সময় লাগবে, কত হাজার বছর পার করতে হবে, এ সকল বিষয় বিস্তারিত হাদিসে পাকের মধ্যে এসেছে। আজকের বিষয় দর্শক শ্রোতা পরকালের সফর। আজ ইনশাল্লাহ তালা জানবো পরকালের সফর নিয়ে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তালার এরশাদে কারিমা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদেরকে সতর্ক করার জন্য এই সফরের বিষয়ে আমাদেরকে কিছু দিক নির্দেশনা যে দিয়েছেন এ সম্পর্কে আমরা জানবো আজকের প্রোগ্রাম ইনশা আল্লাহ তালা। আগে আমরা হামদে বারি তালা শুনবো নাতখা ইসলাম ভাই থেকে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু رسول اللہ آمائی کانچ دے کے نانا مدنی مدینے والے آمائی کانچ دے کے نانا مدنی
এ
হি খোদা সোদা তোমার হয়ে আইলা হে
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে চলার, সঠিক পথে চলার, সঠিক পথ মেনে চলার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আজকের বিষয় তো দর্শক আপনাদের সাথে শেয়ার করেছি, পরকালের সফর। এমন এক সফর যা আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচাইতে প্রিয় বান্দা এবং রসুল নবীগণ তাদেরকে দিয়েও উদাহরণ আমাদেরকে দেখিয়েছেন যে সকলকেই এই সফর অতিক্রম করতে হবে, এই সফরটা করতে হবে। হয়তোবা এই সফরটার ধরন এক একজনের এক এক রকমের হয়ে থাকে। দুনিয়াবি উদাহরণ দিয়েই যদি শুরু করি, দেশের বাহিরে অনেকেই গিয়েছেন, ঘুরতে যান, দেখতে যান, কাজে যান, ব্যবসায় যান, যে কোনো কারণে গিয়েছেন, সেখানেও কিন্তু ব্যক্তি হিসেবে সফরটা একটু ভিন্ন থাকে। হয়তো লক্ষ্য করছেন, ব্যক্তি হিসাবে সফরটা সেখানেও ভিন্ন থাকে। ভিন্ন কেমন হয়? যদি দেশের ভিআইপি পার্সন কোনো ব্যক্তি হয়, তার জন্য রাস্তা ক্লিয়ার রাখা, তার জন্য টাইম টু টাইম বিমান ছাড়া, তার জন্য সিকিউরিটি, বিভিন্নভাবে তার আছে সব কিছু, অর্থাৎ তার সফরটা ভিন্ন। আপনি আমি যখন যাই, নর্মাল সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে সব কিছু সব ঘাঁটিগুলো পার হয়ে ইমিগ্রেশন করে, এরপরে গিয়ে আপনার বিমানে বসতে হয়, আমাদের জন্য এক রকমের, তাদের জন্য আর এক রকমের একটা সিস্টেম এটা। ঠিক আখেরাতের পরকালের যে সফরটা আছে, ব্যক্তি হিসেবে, আমল হিসাবে, তার ইবাদত হিসাবে, ইমান হিসেবে তার সফরটা একটু ভিন্ন হবে, আলাদা আলাদা হবে। এমন ব্যক্তিরা আছে যাদের রুহটা কবজ করার সময়, এমনও বলা হয়েছে কিতাবের মধ্যে, একটা কাঁটাযুক্ত গাছের ডালা তার শরীরের মধ্যে ঢুকাবে এবং ওই কাঁটা একটু মোড় দিয়ে, গাছটাকে, ডালাটাকে একটু পেঁচ দিয়ে, এরপর যখন টান দিলে প্রতিটা কাঁটার সাথে গোস্তগুলো বের হয়ে আসবে। যতটা যন্ত্রণা পাবে তার রুহুটা বের হওয়ার সময়, তার চাইতেও বেশি যন্ত্রণা পাবে। আবার অনেকের রুহুটা এমনভাবে নেওয়া হবে যে সে আলাপই পাবে না, বলতেই পারবে না যে কী হয়েছে আমার সাথে, এত আসান, এত সহজ আর এত ভালোবাসার সাথে বের করা হবে। এক একজনের সফর এক এক রকমের হবে। আর আজকের সফর নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে শুনবো, আমাদের এহসান ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা। এহসান ভাই, আজকের বিষয় তো আমরা নিয়েছি পরকালের সফর, কার সফর কেমন হবে, কোন বিষয় নিয়ে শুরু করবেন আজকে?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। খুব শিক্ষণীয় একটি বিষয় আজকে রাখা হয়েছে জাকির ভাই। যেই সফরের বিষয় আজকে রাখা হয়েছে যে পরকালের সফর, এই সফরে বাস্তবিক পক্ষে প্রতিটা মানুষকেই যারা দুনিয়াতে আসছে এদের এই সফরের দিকে একদিন রওনা হতেই হবে।
রাইট,
আজকে আপনি যেই উদাহরণ দিয়েছেন দুনিয়াবি, অনেকে দুনিয়াতে সফর করে, অনেকে করে না, কিন্তু পরকালের সফর, পরকালের যাত্রা এমন এক সফর যেই সফরে যে দুনিয়াতে আসে সে প্রথম দিনে ওই সফরে করে, অনেকে আছে দ্বিতীয় দিন করে, অনেকে পাঁচ বছর পরে করে, অনেকে দশ বছর, অনেকে একশো বছর, কিন্তু এই সফরে সে করেই, আর সেটা হচ্ছে পরকালের সফর।
পরকালের সফর,
মানুষ আসলে স্থায়ী নয়। আমরা আসলে মূলত আমরা যদি আমাদের অস্তিত্বের দিকে চিন্তা করি যে আমরা কোথাও কিন্তু স্থায়ী নয়। আমাদের আগের আমাদের অস্তিত্ব কোথায় ছিল? রুহের জগতে ছিল, সেখানে আমরা স্থায়ী ছিলাম না,
ছিলাম না।
ওইখান থেকে আমরা মায়ের গর্ভে আছি ছিলাম, তো মায়ের গর্ভে আমরা বেশি দিন ছিলাম না, সেখান থেকে দুনিয়াতে আসছি। এই দুনিয়াতে আমরা স্থায়ী থাকবো না, এখান থেকেও সফর করে কবরে যেতে হবে, সেটাও স্থায়ী নয়। কত অনন্তকাল সেই কবরে থাকতে হবে ওইটাও আমাদের জানা নেই। কিয়ামতের ময়দান,
এরপরে ঘাঁটি,
অনেকগুলি ঘাঁটি, এগুলি কিন্তু আমি সফরের কথা বলছি। আমরা কিন্তু পারমানেন্ট না, যে একটা জায়গার মধ্যে আমরা রুহের জগতে ছিলাম, ওইখানেও পারমানেন্ট ছিলাম না, মায়ের গর্ভেও ছিলাম না, আজকে দুনিয়াতেও আমরা পারমানেন্ট না, কবরে আমরা সারা জীবন থাকবো না। কিয়ামত সংগঠিত হবে, সেই কবর থেকে আবার আমাদেরকে উঠতে হবে। হাসরের ময়দান
ঠিকানা তো লাস্ট আপনার ডিসিশনের পরেই হবে, জান্নাত না হয়তো জাহান্নাম,
হয় জাহান্নাম। তো এখন এই যে দীর্ঘ সফর, এই দীর্ঘ সফরের কি প্রস্তুতি আমাদের রয়েছে? আজকে হয়তো বা আমাদের অনুষ্ঠানের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হবে, যেন যারাই আমরা অনুষ্ঠান দেখছি বা শুনছি এবং আমরা যারা বলছি আলোচনা করছি, হয়তোবা আমাদের মধ্যেও সফরের প্রস্তুতি নেওয়ার মন মানসিকতা হবে। কারণ বান্দা যখন ইবাদত বান্দগি করে, নেকির কাজ করে, বা যারা সৎ পথে চলাফেরা করে সবসময়, তো এরাও যে সবসময় যে ওই পরকালের সফর নিয়ে ভাবে তা না, শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। তো এগুলি নিয়ে আলোচনা যত বেশি করা হবে, যতই এর স্মরণ করা হবে, ততই আখিরাতের প্রস্তুতি নেওয়ার আমাদের
সুবিধা হবে,
সুবিধা হবে। যেমন আজকে দেখেন, যদি দুনিয়াবি একটা এক্সাম্পল দেই, যারা দর্শকবৃন্দ দেখতে পাচ্ছে, হয়তোবা অসংখ্য মানুষ, অনেক ছাত্ররা দেখছে, বা যারা দেখছে হয়তোবা এদের মধ্যে অনেকে ছাত্র ছিল। তো আমাদের যখন আমরা পড়াশোনা করি, দেখবেন একটা ডেট ফিক্সড থাকে পরীক্ষার,
জি,
যে অমুক তারিখে পরীক্ষা হবে। তো যখন ডেট ফিক্সড হয়ে যায় বা পরীক্ষার একটা রুটিন বের হয়ে যায়, তো মানুষের বা ওই স্টুডেন্টের চিন্তার মধ্যে একটা এমন মন মানসিকতা থাকে যে আমার পরীক্ষার আর এক মাস বাকি, তো এক মাসের মধ্যে আমার কতটুকু প্রস্তুতি নিলে আমি আমার পরীক্ষায় কামিয়াব করতে পারবো, এটা হচ্ছে একটা প্রস্তুতি। তো এক মাসে আমি কী প্রস্তুতি নিব? যখন আর মাত্র পনেরো দিন বাকি থাকে জাকির ভাই, তো ওই স্টুডেন্টের প্রস্তুতিটা ওই এক মাস আগে যতটুক ছিল তার থেকে আরও বাড়িয়ে যায়, কারণ ওই সময় তার হাতে ছিল এক মাস, আর এখন তার হাতে আছে পনেরো দিন। যখন আর পাঁচ দিন সময় থাকে, আর পাঁচ দিন পর পরীক্ষা, সে তার প্রিপারেশন আরও বাড়িয়ে দেয়, কারণ হাতে সময় খুবই কম। আর যখন পরীক্ষার শেষ দিন, লাস্ট মুহূর্ত হয়, আর মাত্র একদিন বাকি, তো একটা ছাত্র, এমন অনেক ছাত্র জীবনে দেখা যায় যে পরীক্ষার আগের দিন রাতে সে হয়তোবা বারোটা একটা দুইটা, এমনও ছাত্র আছে সারা রাত পড়াশোনা করে, সকালে অল্প একটু ঘুমিয়ে আবার পরীক্ষার মধ্যে চলে যায়। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে পরীক্ষা যতই নিকটে, আমাদের প্রস্তুতি কিন্তু আমরা ততই দ্রুত বাড়িয়ে দিই, কিন্তু মৃত্যু আমাদের তার থেকে অধিক নিকটে, এর থেকে অধিক আমাদের নিকটে মৃত্যু। আর পরীক্ষার একটা ডেট থাকে, ফিক্সড থাকে, কিন্তু মৃত্যুর আমাদের হয়তো ডেট ফিক্সড আছে, আল্লাহ ভালো জানে আমাদের মৃত্যু কখন হবে, কিন্তু আমরা জানি না আমাদের সেই মৃত্যু কখন। তো এর জন্য আমাদের উচিত হচ্ছে প্রতিটা মুহূর্তই ওই পরকালের সফর, কবরের সফরের জন্য, কিয়ামতের সফরের জন্য, হাসরের ময়দানের সফরের জন্য আমাদের সর্বদা প্রিপারেশন থাকা, কারণ আমাদের জানা নেই পরীক্ষার কি আর পাঁচ দিন বাকি না আর এক মাস বাকি রয়েছে।
রাইট রাইট। আসলে এহসান ভাই, যে বিষয়টা আপনি তুলে ধরলেন যে সফর আমাদের এক একটা ঘাঁটি, যেমন রুহানি জগতে যখন আমরা ছিলাম, জানি না আমরা কত বছর রুহানি জগতে ছিলাম, আচ্ছা মায়ের গর্ভে যে বিষয়টা, এটা একটা নির্ধারিত টাইম, এটা সবার জানা থাকে। দুনিয়াতে আসছি এখানেও জানি না পাঁচ বছর, দশ বছর, তিরিশ বছর, একশো বছর, দেড়শো বছর, এটাও কিন্তু আমরা জানি না। তার মানে আমাদের এই সফরটা শেষ কোথায়? যদি আল্লাহ চায়, দয়া হয় আল্লাহ তাআলার, জান্নাতে যেতে পারি আমরা, তবে হয়তোবা সেখানে এক স্থায়ী ঠিকানা পাবো। প্রবাসীদের ব্যাপারে আমি যেটা বলি এহসান ভাই, সেটা হলো একজন প্রবাসী যখন দেশে আসে, হয়তো মাইনুদ্দিন ভাইও জানেন, আমার নুরুল আমিন ভাইও জানেন, এহসান ভাইও জানেন, একজন প্রবাসী যখন দেশে আসে না, তখন আমরা এলাকাবাসী যারা আছেন আমরা কি বলি? বিদেশি লোক। হ্যাঁ বলি কিনা, এটা বলি না, বিদেশি লোক। বিদেশ যখন যায়, বিশেষ করে আরব কান্ট্রিতে, ওই বিদেশি লোকটাকে ওখানের মানুষরা বলে আজনবী, এত বিদেশি লোক। আরে প্রবাস তার আপনার ভিন্ন দেশের লোকে, আমি দেশে আসলাম প্রবাসী ভাই, আমাকে মানুষ বলে, এলাকার মানুষ বলে তো বিদেশি, বিদেশ গেলাম ওখানের মানুষও বলে আমি বিদেশি, তাহলে আমার দেশটা কোনটা? একটা কথা এখানে এভাবে, আমাদের সফরটা এমন একটা সফর, পরকালের সফর, আমরা মনে করি এখানে যে বসছি না, পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আর বসছি, এখান থেকে আমার কোনো নড়াচড়া নাই, ক্ষমতা শাসন আইন এরপরে আপনার দাপট টাকা পয়সা যা কিছু এতটাই আমরা গেড়ে বসেছি, মনে হয় পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হবে না, অতি সত্বর আমাদেরকে এই পরকালের সফর শুরু করতে হবে।
জাকির ভাই, বিদেশে আপনি যে বললেন যে আজকে যারাই প্রবাসে থাকে বিদেশে যায়, তো যারাই যায় এরা কেন যায়? আমাদের প্রথম ভাবতে হবে এটা যে এরা কেন যায়, পরিবারের মায়া ছেড়ে যখন যায় সন্তানকে পাঠায় বা পরিবারের কাউকে পাঠানো হয় বিদেশে, হয়তোবা অনেক অর্থ খরচ করে বা যারা একটু দারিদ্র রয়েছে হয়তোবা কারো জায়গা জমি বিক্রি করে তো ওনাকে অনেক কষ্টে বিদেশে পাঠানো হয়, তাও কিন্তু সারা জীবনের জন্য নয়, হয় 5 বছর বা 10 বছর। আচ্ছা, ওই ব্যক্তিটা এই পরিবারের মায়া ছেড়ে এত কষ্ট করে যে বিদেশ যাচ্ছে, এত টাকা পয়সা খরচ করে, সে কেন যাচ্ছে? সে কি অবশ্যই তামাশা করার জন্য যায়নি?
রাইট,
সে কিছু ইনকাম করতে গেছে, কিছু অর্জন করতে গেছে, একটা টার্গেট নিয়ে গেছে, আমি এই 5 বছরে আমার এই ইনকামগুলি করতে হবে, এতটুকু অর্জন করতে হবে যেন আমি বাকি সময়টা আমার দেশে এসে আমি ভালোভাবে থাকতে পারি, একটা টার্গেট নিয়ে এসে গেছে। কিন্তু যারা বিদেশে যেও টাকা পয়সা এত খরচ করে যাওয়ার পরেও যদি সেখানে ঘুরে বেড়ায়, যে উদ্দেশ্যে গিয়েছিল সে সেটা না করে যদি ঘুরে বেড়ায় তামাশা করে, তাহলে তার থেকে নির্বোধ আর কি হতে পারে?
আজকে করে না, এটা
এটা করেও না,
এটা করেও না, তার কারণ সে জানে আমার ফ্যামিলি আমাকে বিদেশ পাঠানোর জন্য 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা খরচ করছে, অনেক ইতিহাস আছে ব্যাপার নিয়ে, অনেক অনেক কথা আছে। মানে
বলার উদ্দেশ্য হচ্ছে কি ভাই, যেই উদ্দেশ্যে টাকা পাঠানো হয়েছে সেটা ফিল আপ করে সে আবার দেশে ফিরে যায়, তো আমার মাওলাও আমাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছে কিছু অর্জন করার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য পরকালের জন্য, তো আজকে আমি ওই উদ্দেশ্যটা কতটুকু
পূরণ করছি আমি? রাইট রাইট, সে মাওলার হুকুম কতটুকু পালন করছি, যে হুকুম মোতাবেক আমাকে চলার কথা বলা হয়েছে। মাইনুদ্দিন ভাই, একটু পরে আসি আপনার কাছে, আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে অ্যাড করি, এরপর ইনশাআল্লাহ মাইনুদ্দিন ভাই আছেন, তার থেকে আমরা কিছু মাদানি ফুল শুনবো, পরকালের সফর নিয়ে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি নুরুলামিন ভাই, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি অতি শীত শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি মনে দেখাও গলি খুদা মদিনারি দেখাও গলি খুদা মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত নূরে আলোকিত পাহাড় পর্বত নূরে আলোকিত করি নারে অতি শীতল হাওয়া মোদে নারে সদা রহমত শেতাই বর্ষণ হয় সদা রহমত শেতাই বর্ষণ হয় বরকত পূর্ণ হাওয়া মোদি নারে বরকত পূর্ণ হাওয়া মোদি নারে অতি শীতল হাওয়া মোদি নারে কেন নিরাশ হলে রোগী সবে কেন নিরাশ হলে রোগী সবে নৌনা খাকে শিপা মোদি নারে নৌনা খাকে শিপা মোদি নারে অতি শীতল মোদি নারে সুন্দর শেতাই কাটা সুন্দর ফুল সুন্দর কাটা শেতাই সুন্দর কত সুন্দর পাতা মোদি নারে কত সুন্দর পাতা মোদি নারে অতি শীতল হাওয়া মোদি নারে মদিনায় গিয়ে বারো লোটে নৌনা মোদি নারে রহমত লোটে নৌনা মোদি নারে অতি শীতল হাওয়া মোদি নারে সুরভিত
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতি শীতল হাওয়া মদিনার আল্লাহ তাবারক ও তাআলা ওই সকল খুশনসিব ইসলামী ভাইদের মোবারকবাদ যারা এই মুহূর্তেও উমরাতে আছেন মদিনার অলিগলিতে ঘুরছেন দেখছেন বরকত অর্জন করছেন ফয়েজ বরকত নিচ্ছেন আল্লাহ তাবারক ও তাআলা তাদের সৎকায় আমাদেরও নসিব করে দিক। প্রায় সময় শুনতে পাই দেখতে পাই অমুক ইসলামী ভাই অমুক মুবাল্লিক উমরার উদ্দেশ্যে রওনা করছেন চলে গেছেন যান আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরও নসিব করে দিক। আচ্ছা মাইনুদ্দিন ভাই আলোচনা আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা পরকালের এক সফর এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। আচ্ছা প্রায় জুমাতেই যত যে কোনো বিষয় নিয়ে আলোচনা হোক না কেন এই পরকালের সফরটা আসেই কিন্তু বা অন্য কোনো প্রোগ্রামে যেখানে নাত মাহফিল হয় ওলামা ইকরাম বয়ান করে যে বিষয় থাকুক না কেন বয়ানের তার ওই দেখা গেছে দুই চার কথা
বিষয়বস্তুর মধ্যে
সফরের সম্পর্কে থাকবেই। তার কারণ আমরা যেই বিষয়গুলো নিয়েই আলোচনা করি না কেন আমাদের শেষ সফর হালাল উপার্জন করার দিক নির্দেশনা কেন শিখি আমরা? হালাল উপার্জন করব, আমার আখেরাত সুন্দর হবে, পরকালের সফরটা ভালো হবে। পৃথিবীতে যাই কিছু করি না কেন, আমরা সবকিছু ওই আখেরাতের পরকালের সফরটা সুন্দর করার
জন্য, পরকালের প্রস্তুতি। অ্যাকচুয়ালি হাদিস শরীফের মধ্যে তো এসেছে যে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। তো আখিরাতের শস্যক্ষেত যেহেতু দুনিয়া বলাই হয়েছে দুনিয়াকে, তো অবশ্যই আমাকে পরকাল আখিরাত নিয়ে চিন্তা করতে হবে। সেটা আমি ডাইরেক্টলি করি, জেনে করি, ইচ্ছায় করি, অনিচ্ছায় করি, করতেই হবে। যেহেতু আমি একজন মুসলমান এবং মানুষ হিসেবে, যেমন আমরা শুরুতেই আমাদের বিগো মোবালিক থেকে শ্রবণ করলাম যে মানুষ আমরা যখন সৃষ্টি হয়েছি, মায়ের গর্ভে এসেছি, এরপর থেকে যখন দুনিয়াতে আমরা এসে গেছি, জন্ম লাভ করে বলেছি, এখন আমাদের একটাই গন্তব্য, সেটা হচ্ছে পরকালের সফর। আমরা কেউ স্থায়ী নয়,
স্থায়ী না।
তো এই পরকালের সফর অনেক ব্যাপক একটা বিষয়, আর এই যখন যে জিনিসটা অনেক বেশি হয়, গুরুত্বপূর্ণ হয়, তো সেটা তো সবসময়ই চিন্তা দ্বারা। যেমন দুনিয়াবি কোনো উদাহরণ আমরা যদি দিই, যদি আমি কোনো জিনিসটাকে একটা অর্জন করতে চাই, আমার প্ল্যান যদি অনেক বড় থাকে যে আমি একটা দশতলা বিল্ডিং করব বা চারটা পাঁচটা গাড়ি কিনবো, তো আমার প্ল্যান বড়, তো আমার ওই মাফিক কাজ করতে হবে, ওই টার্গেট পূরণ করার জন্য আমাকে তত পরিশ্রম করতে হবে। এখন পরকালের সফর তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন যে আমি কি, তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তারপরে আবার বলেছেন, তুমি আল্লাহ অন্যত্র বলেছেন যে আমি তোমাদেরকে একাই সৃষ্টি দুনিয়াতে প্রেরণ করেছি, আবার আমার কাছে একাই আসবে,
একাই আসবে তোমরা।
তো এই যে পরকালের সফরের বিষয়, আমরা তো স্থায়িত্ব নয় এখানে, তো সেখানে আমাদের অবশ্যই প্রস্তুতির একটা ব্যাপার আছে। আর এই পরকালের প্রথম ধাপটাই হচ্ছে কি, কবর। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। যে কবর, আমরা আজকে যারা দুনিয়াতে এখনো জীবিত রয়েছি, বিভিন্ন সময় আমরা হয়তো আমার দাদার, নানার, চাচার বা আত্মীয় স্বজনের মধ্যে হোক, নিজের নিকট আত্মীয় পরিবারের মধ্যে না হলেও প্রতিবেশীর মধ্যে বা কোনো যে কোনো না কোনো মুসলমানের কবরের পাশে আমরা গিয়েছি, জানাজায় অংশগ্রহণ করেছি।
জি,
কিন্তু এই কবর থেকে আমাদের জন্য শিক্ষার কি রয়েছে? অর্থাৎ সাইয়েদুনা আমিরুল মুমিনিন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের স্থানে উপস্থিত হতেন, কবরের পাশে যেতেন, তিনি এত বেশি কান্না করতেন যে অন্য কোনো সময় তাকে এত বেশি কান্না করতে দেখা যেত না। তো তার পাশে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ ছিলেন, একবার একটি কবরের পাশে গিয়ে এত বেশি কান্না করা শুরু করলেন যে তার দাড়ি মোবারক ভিজে গেল। তো সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ আরজ করলেন, ইয়া সাইয়েদি, হে আমিরুল মুমিনিন, আমরা আপনার সাথে চলি ফিরি দেখি থাকি, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে এতটা কান্না করতে আপনাকে দেখিনি। যখন আপনি কোনো ওয়াজ নসিহত বয়ান করেন, যেমন জান্নাত জাহান্নাম সম্পর্কে যখন বয়ান করেন, তখনও আপনি এত বেশি কান্না করেন না, কিন্তু কবরে যখনই আলোচনা হয় বা আপনি যখনই কবরস্থানে আসেন, কবরের পাশে অবস্থান করেন, এত বেশি কেন কান্না করেন? তখন আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে সাহাবীরা, হে আমার সঙ্গীরা, হে আমার ভাইয়েরা, যে কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ, পরকালের প্রথম ধাপ। আর যে ব্যক্তি এই কবরের মধ্যে নিজের জায়গাকে শান্তির করে নিতে পারবে, যে যার কবর সুন্দর হবে, তার পরবর্তী স্টেপগুলো, পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে আল্লাহ তাআলা দয়া হলে সুন্দর হয়ে যাবে। এই জন্য আমাদেরও উচিত যে পরকালের সফর আমরা অনেক, যেটা আপনি বললেন জাকির ভাই, যে সবাই শুনি, এর উপর কতটুকু আমল করি,
আমল করছি।
আজকে আমরা নিজের আত্মীয় স্বজনকে নিয়ে কবরস্থানে যাচ্ছি, নামিয়ে দিয়ে এসে পড়ছি, কিন্তু এদিকে আমাদের জন্য ফিলিংসটা আসে না কেন?
ওটা নাই আমাদের মধ্যে। একজন ব্যক্তি আমাদের থেকে বিদায় নিল, আজ আমি তাকে কবরে রাখলাম, হয়তো কাল অন্য কোনো আত্মীয় স্বজন আমাকে কবরে রাখবে।
যারা যারা কিন্তু এই ফিলিংসটা নিতে পারছে, তারা কিন্তু কামিয়াবি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কবরকে বাগান বলা হয়েছে, পরবর্তী স্টেপগুলো বলা হয়েছে, যত সুন্দর বলা হয়েছে, সেগুলো কিন্তু তারা পাবে।
আসলে কবরের যে পরীক্ষাগুলো আছে, কবরের যে প্রশ্নগুলো আছে, যদি কোনো ব্যক্তি কবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় বা কামিয়াবি অর্জন করে, পরবর্তী ধাপগুলো যেন তার জন্য সহজ হয়ে যায়, একদম সহজ হয়ে যায়। আর যদি ওই জায়গাতেই আমরা আটকে যাই, দেখবেন দুনিয়াবি ক্ষেত্রে যে পরীক্ষার হলগুলো
আছে, যেটা বলছিলেন যে পরীক্ষার হলে
টিচার একটু বেশি গার্ড দেয় প্রথম দিনে, যাতে করে পরবর্তী দিনগুলো তারা সকল প্রকারের দুর্নীতি থেকে বাঁচতে পারে। প্রথম দিনই গার্ড একটু বেশি হয়,
যাকে এটার সাথে এমনও হতে পারে, অনেক সময় আমরা দর্শক তারা হয়তো উদাহরণ থেকে সুন্দরভাবে বুঝতে পারবে,
যে আমরা যারা এইচএসসি পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা যারা দিই তার পূর্বে কিন্তু আমাদের একটা টেস্ট পরীক্ষা নেওয়া হয়, আর টেস্ট পরীক্ষাটা কিন্তু কঠিন হয়। সাধারণত যারা আমরা এই স্টেপগুলো পার করে এসেছি তারা জানে মেন পরীক্ষা থেকে বোর্ড পরীক্ষা থেকে টেস্ট যখন যার যার স্কুলে কলেজে যখন টেস্ট পরীক্ষা নেয় ওই পরীক্ষাটা কঠিন হয়। কেন? শিক্ষকরাও একটু কঠিন করে যাতে আর শিক্ষার্থীরা পরবর্তীতে অন্য জায়গায় গিয়ে যখন পরীক্ষাটা দিবে তারা ভালো একটা রেজাল্ট করতে পারে, প্রস্তুতিটা যাতে ভালো হয়। তো ঠিক আমরা এই কবরের পরীক্ষা যদি আমরা প্রস্তুতিটাই ভালো না নিতে পারি, যারা দুনিয়াবী পরীক্ষার এই মেট্রিক পরীক্ষা বা ইন্টার পরীক্ষা যেটাই দেই এর প্রস্তুতি পরীক্ষা টেস্ট পরীক্ষা যদি ফেল করে তাকে কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো তার অংশগ্রহণ করতে দেওয়া হয় না। তো এখন আমাদের যদি আখিরাতে চিন্তাটা করি, যদি কবরের পরীক্ষা আমি ফেল হয়ে যাই তাহলে আমি প্রথমেই ফেল।
আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্যই তৈরি
করেছেন।
আল্লাহ কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন। সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে এটার মধ্যে বলেছেন আল্লাহ তিনি যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম, এবং তিনি মহা সম্মানিত এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন যাতে করে আমাদের পরীক্ষা হয়ে যায়, আমার কার আমল আমাদের মধ্যে বেশি ভালো বেশি উত্তম। আর আমি শুরুতেই বললাম আমল অনুযায়ী আমাদের সফরের দিকটা ওই রকমেরই হবে। যেমন আমল একজন স্তর থাকে না, নবী রসুল সাহাবি আউলিয়ে কেরাম, এই যে একটা সিরিয়াল আছে ইসলামের মধ্যে ধাপ রয়েছে, এই মোতাবেকই কিন্তু আমাদের আখেরাতের সফরটা হবে। যে যত দুনিয়াতে আপনার ইবাদত রিয়াজত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে, আল্লাহ তাআলাকে খুশি রাজি করতে পারবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করে যেতে পারবে, তার পরকালীন সফরটা ততই সহজ হবে, সে তত সহজভাবে সফরটা করতে পারবে।
আসলে আমাদের আলোচনার মধ্যে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বেশি আমরা উদাহরণ দিচ্ছি না, এক্সাম্পল দিচ্ছি, দুনিয়াবি মেসাল দিচ্ছি। তো এগুলি দেওয়ার উদ্দেশ্য কিন্তু যেন মানুষ এটা রিয়েলাইজ করতে পারে, অনুধাবন করতে পারে। আজকে আমরা ওই হাদিস শুনি, কোরআনের আয়াত শুনি, কিন্তু বোঝার জ্ঞান আমাদের নাই। তো যার কারণে আমরা আমাদের আলোচনাগুলি কিন্তু একটু উদাহরণস্বরূপ দিয়ে দিই যেন দর্শকরাও বা সাধারণ মানুষরা বুঝতে পারে। তো দেখবেন মানুষ কোনোটার সাথে যখন কম্পেয়ার করবে, এক্সাম্পল দিবে, তখনই কিন্তু সেটা বুঝতে পারে। তো আমাদের পরীক্ষার মধ্যেই দেখবেন অনেক সাবজেক্ট আছে, তো এর মধ্যে একটা স্টুডেন্ট দেখবেন যেই সাবজেক্টগুলি সহজ এটার প্রস্তুতি কোনো রকম নেয়, কারণ সহজ বিষয় পারবই আমি, আর যেটা একটু কঠিন দেখবেন ওই সাবজেক্টের আগে কিন্তু বোর্ড থেকে তিন চার দিন বন্ধও দেয়, কারণ কি ওইটা কঠিন, এটা প্রিপারেশন নিতে সময়ও লাগবে। আর ছাত্ররাও কি করে ওই কঠিন সাবজেক্টের জন্য ভালো মতো প্রিপারেশন নেয়। তো আজকে আমরা দুনিয়ার আমাদের দুনিয়ার যে আজাব, দুনিয়ার যে আমাদের মুসিবত, দুনিয়ার যে পরীক্ষা, এটা কিন্তু আখিরাতের পরীক্ষার তুলনায় অনেক সহজ, কিন্তু আমরা আখিরাতের পরীক্ষা কিন্তু অনেক বেশি কঠিন। কিন্তু আজকে আমরা ওই সহজ পরীক্ষার জন্য এতটাই প্রস্তুতি নিচ্ছি যে সেই কঠিন পরীক্ষা, কবরের পরীক্ষা, হাসরের পরীক্ষা, কিয়ামতের দিনের পরীক্ষা, পুল সিরাতের ময়দানে আল্লাহু আকবার কেমন পরীক্ষা হবে, আমরা ওই কঠিন পরীক্ষা ভুলেই গেছি, আজকে সহজ পরীক্ষা নিয়ে আমরা পেরেশানি হয়ে গেছি,
এত টেনশন আমাদের।
তো দেখবেন বুদ্ধিমান যারা তারা কিন্তু দুনিয়াতে থেকেই কবরের পরীক্ষা জন্য প্রস্তুতি গ্রহণ করে। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যেও বলছে যে প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি হচ্ছে তারাই যারা দুনিয়াতে থেকেই কবরের জন্য প্রিপারেশন নেয়, প্রস্তুতি গ্রহণ করে। এক মাদানী মুন্না ঘটনাটা স্মরণ করলো যে তিনি এক রাতে খুব কান্নাকাটি করছে, মধ্যরাতে উঠে কান্নাকাটি করছে। তো তার বাবা ছিল পাশের রুমে, সন্তানের কাছে গেল, ছোট সন্তান, তো বললো বাবা তুমি কেন কান্না করছো? তো সে বলতে লাগলো বাবা আমি হঠাৎ আমার স্মরণে আসছে যে আগামীকাল তো সপ্তাহের শেষ ক্লাস, বৃহস্পতিবার দিন, আমি পুরো সপ্তাহের পড়া কালকে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু আমি তো ভালো মতো পড়তে পারিনি, তো আমি কী জবাব দিব, আমার টিচার আমাকে প্রহার করতে পারে। এই কথা বলে সন্তান কাঁদতে লাগলো, সন্তান তো কাঁদতে লাগলো কিন্তু বাবা চিন্তার মধ্যে পড়ে গেল, হায় সে তো আমার সন্তান তো এক সপ্তাহের পরীক্ষার জন্য চিন্তা করছে, এক সপ্তাহের পড়া সে পারবে না, কিন্তু কেয়ামতের দিন তো আমার সারা জীবনের পরীক্ষার কথা, সারা জীবনের কর্মের কথা আমার মাওলার দরবারে হিসাব দিতে হবে, আমি কিভাবে তা দিতে পারবো। এটা কিন্তু আমাদের জন্য অনেক পরীক্ষার বিষয়, চিন্তার বিষয় যে আজকে সারা জীবন আমরা কিভাবে অতিক্রম করছি, দুনিয়াতে আসছি বাস রং তামাশা খেলার মধ্যে, কেউ মাজাল্লা নাটক সিনেমার মধ্যে, কেউ মোবাইলে ইউটিউব ফেসবুকের মধ্যে, কেউ সিনেমা হলের মধ্যে, কেউ বাজারের মধ্যে, মানে আমরা যা যেভাবে পাচ্ছি যারা, আমরা আমাদের সময়কে অতিবাহিত করছি। কিন্তু আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন একবারও কি আমরা ভেবেছি? আল্লাহ শুধুমাত্র একটা কারণেই পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত করার জন্য, এমন কাজ করে যাব যেন আল্লাহ রাজি হয়ে যায়, এমন কাজ আমার করে যেতে হবে যেন আমি কবরে আমি পার পেয়ে যাই। কবর এমন একটি জায়গা, এখানে সে দেশের প্রেসিডেন্ট হোক, ধনী হোক বা গরিব হোক, বা সে যত মকাম আলা মর্যাদা হোক দুনিয়াতে, এটা কবর দেখবে না। কবর একটা জিনিস দেখবে, তার বান্দার আমল দেখবে। দেখেন সফরে দুনিয়াবি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যা চাই আমরা তাই নিয়ে যেতে পারি। আমার এখন হাজার লাখ টাকা আছে, আমার হাজারো সঙ্গী আছে, আমার যা প্রয়োজন আমি চাইলেই নিয়ে যেতে পারি। কিন্তু কবরে মানুষ চাইলেই সব নিয়ে যেতে পারে না, একটা জিনিস নিতে পারে, সেটা হচ্ছে বান্দার আমল। হাদিসে পাকে আসছে না যে, যার খোলাসা এরকম যে বান্দার তিনটা জিনিস আপন। নাম্বার এক, বান্দার টাকা পয়সা সম্পত্তি, এগুলি বান্দার আপন, এটা তো মানুষের আপনই হয়। এবং অনেক জায়গায় আরেক জায়গায় আসছে যে বান্দার যে পোশাক, এটা বান্দার একটি আপন জিনিস, কারণ বান্দা এই পোশাক ছাড়া রাস্তাঘাটে চলতে পারবে না, এটা সম্ভবই না, পোশাক পরতেই হবে, এটা আপন। দ্বিতীয় আপন হচ্ছে পরিবার, পরিজন, মা বাবা, ভাই বোন, এটা হচ্ছে আপন। আর তিন নম্বর আপন হচ্ছে বান্দার আমল। তো যখন কবরে দেওয়া হবে, বান্দার ওই দুইটা আপন জিনিস, তার পোশাকও নিয়ে যাওয়া হবে না, ছিনিয়ে নেওয়া হবে, তার পরিবার, তার মা বাবা কেউ সাথে যাবে না। তো এই তিনটা আপনের মধ্যে একটা আপন নেক, বান্দার নেক আমল, এটাই কবরে যাবে। তো এখন আমাদের, আমরা কোন আপনটাকে আমি নিজের মধ্যে নিচ্ছি, দেখবেন যেই আপনটা কবরে যাবে, যেই আপন জিনিসটা হাসরের ময়দানে যাবে, পুলিশিরাতে কাজে লাগবে, আমরা ওই আপনটাকে পর করে দিয়েছি। আর যে আপনটা কবরে যাবে না, সেই আপনটাকে আমরা আপন করে দিয়েছি।
আল্লাহ, ওইটাকে বেশি আমরা গুরুত্ব দিয়েছি, ওইটা গুরুত্ব সহকারে নিয়েছি। এই উদাহরণ কিন্তু আজকের জমানায় না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকেই আসছে। আমি আজকের অনুষ্ঠানের শুরুতে একটা উদাহরণ দিয়েছি, ওটা নবী পাকের হাদিসে মোবারক। আর একটা উদাহরণ আছে, ওই মুমিন, যে মুমিন কিন্তু কোরআন পড়ে না, কোরআনের উপর আমল করে না, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন করতে পারে না, কিন্তু সে মুমিন। তার উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন খেজুরের মতো, খেজুর তো স্বাদ আছে কিন্তু কোনো ঘ্রাণ নেই। তো ওই মুমিনের উদাহরণ তো ওই
দিলে মানুষ বুঝতে পারে,
উদাহরণ দিলে মানুষ বুঝে যে এই কাজটা, এই বিষয়টা কোন দিকে যায়। দর্শকের কিছু কল আছে, আমাদের সাথে কলগুলো নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা নূরুল আমিন ভাইয়ের কাছে আসবো, নাতে রসুল শুনবো, এরপরে বাকি আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের।
আমি মোহাম্মদ সাবিরুল, আলহামদুলিল্লাহ নিয়মিতভাবে মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য অর্জিত হয়, অনেক কিছু শেখার সৌভাগ্য অর্জিত হয়, অনেক সুন্দর সুন্দর এখানে প্রোগ্রাম হয়, নাতে রসুল হয়, বিষয়ভিত্তিক বয়ান হয়, এটা আমাদের অনেক ভালো লাগে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাথে থাকার জন্য শুকরিয়া ভাইয়া, আশা রাখি এভাবেই সবসময় সাথে থাকবেন। পরবর্তী কল দেন।
আমি বলছি, মাদানী চ্যানেল আমরা রেগুলার দেখি, একটা নাতে রসুল শুনতে চাইছি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সম্ভব হলে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকবেন। পরবর্তী কল।
আমার নাম আব্দুল কাইম, আমি একটি গজল শুনতে চাই, এটি হলো কাছে দেখে নাও প্রিয় নবী।
আচ্ছা আচ্ছা, সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
জালাল বলছি, আপনাদের মাদানী চ্যানেল আমরা খুব উপভোগ করি, দেখি, এবং দেখে আমাদের জীবনের চিন্তাধারায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে।
মাশাআল্লাহ, মানুষের চিন্তাধারা, উদ্দেশ্য পরিবর্তন হয়, অনেকেরই হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মাদানী চ্যানেলের মাধ্যমে। চিন্তাধারা পরিবর্তনের উদ্দেশ্য তো এটাই যে আগে যে ভুল পথে ছিলাম সেখান থেকে ফিরে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ পেয়েছি। দুই চার দিন আগে ঢাকার বাইরে গিয়েছিলাম এহসান ভাই, তো সেখানের এক ইসলামী ভাই বলল মাদানী চ্যানেল আসাতে অনেকের মধ্যে পুরাতন যে ইতিহাস এগুলো ধুয়ে মুছে গিয়েছিল, যেমন সালাতু সালাম, মিলাদ কেয়াম, শবে বরাত, শবে মেরাজ, এগুলো মানুষকে ভুল বুঝিয়ে সমাজ থেকে, মানুষ মুসলমান থেকে কেড়ে নেওয়া হয়েছে। তো মাদানী চ্যানেল যখন চলে আসলো তখন ওইসব এলাকার মানুষের উক্তি এটা যে আমরা আগে ছোটোবেলা থেকে যেই কথাগুলো শুনছি মাদানী চ্যানেল তো ওইগুলোই বলে, মাঝখান থেকে কিছু লোক এসে আমাদেরকে বিপদগামী করে দিয়েছিল, পথ ভ্রষ্ট করার চেষ্টা করছিল, এটা নাই ওটা নাই, কিন্তু মাদানী চ্যানেল এসে তো সেই ছোটবেলা থেকে যা পরে
হাজার বছরে আমার নবী পাকের যে ইসলাম
সেটা মাদানী চ্যানেল প্রচার করছে, প্রসার করছে। তো এই কারণে আমরা যে নতুন কিছু পেয়েছিলাম, নতুন কিছু ধরছিলাম, ওটাকে আবার ডিলিট করে দিয়ে মাদানী চ্যানেল যেভাবে বলছে আমরা সেভাবে চলার চেষ্টা করছি। এটার নাম হলো পরিবর্তন, অর্থাৎ যা কিছু ইসলাম আমাদেরকে সঠিক দিয়েছে সেটাই মাদানী চ্যানেল আজ প্রচার করছে আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন।
আবু বকর, যারা আমি একটা শুনতে চাই, কার লাগে কান্দে মন, কার লাগে বান্ধব।
আল্লাহ আল্লাহ আল্লাহ, কার লাগিয়া কান্দর এমন কার লাগিয়া বন্ধু শুনবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলা আমাদের জন্য একটি অনেক বড় নিয়ামত। এই মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে অনেক ইলমি দিন শেখা যায় মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলকে দিন দিন তরক্কি দান করুক।
আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ, মোবারকবাদ সবাইকে। নাতে রসুলের অনুরোধ আসছিল, কয়েকটা কলি শুনিয়ে দেন আমাদেরকে, এরপর আবার আসছি আলোচনা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। প্রিয় নবী তোবো দিদার দাও, প্রিয় নবী কাছে ডেকে নাও, কাছে ডেকে নাও, প্রিয় নবী তোবো দিদার দাও, প্রিয় নবী তোবো দিদারে কাছে ডেকে নাও না মদনী মদিনা ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনা ওয়ালে, প্রেমের সৌদা পান করাও না মদনী মদিনা ওয়ালে, হাশরে যেন মুখে থাকে আঁকা, হাশরে প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আসবে নামে তুমি চলে অলোকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, আসবে নামে তুমি চলে অলোকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, আসবে নামে তুমি চলে অলোকনের দেশ, বড়ই মারাত তোকে যে ছিল তোমার পরিবেশ, নবীর জোয়া পে তুমি সাগে মদিনা, হায় নবীর জোয়া পে তুমি সাগে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন তোমার আপনা সে তো মদিনা, যেজন তোমার আপনা সে তো মদিনা, কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আরপন হবে না না না, যে জন তোমার আপনা সে তো মদিনা, যে জন তোমার আপনা সে তো মদিনা।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে সূরা ওয়াকিয়ার 60 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি, অর্থাৎ আমাদের মরণ যে নির্ধারিত এটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন। আচ্ছা, শুধু ইরশাদ করে দিয়েই ক্ষান্ত নয় ইসলাম, এটা নয় কি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কি তোমাদের মরণ আসবেই, তোমরা মারা যাবেই, এর পরের ঘাটিগুলো কি আছে হেসান ভাই মাইনুদ্দিন তাও কিন্তু বলে দিয়েছে। সর্বপ্রথম আজরাইল আসবে আমাদের কাছে, আজরাইল কতটুকু কষ্ট দিতে পারে কোন ব্যক্তিকে তাও কিন্তু হাদিসে মোবারকার মধ্যে এসেছে যে কার রুহ কিভাবে নেওয়া হবে। এরপরে কবরের দেশ, কবরে রাখার পরে কি হবে, প্রশ্ন উত্তর হবে, সেখানে ফেরেশতারা আসবে আমার কাছে প্রশ্ন করবে, এ বিষয়টাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে যখন আমাকে কবরের পরে আমাকে হাশরের ময়দানে উঠানো হবে, সেখানে জিজ্ঞাসাবাদ তুলসিরাত পার হতে হবে, প্রতিটা মুহূর্তের হিসাব আমাকে দিতে হবে, রব তালার সামনে আমাকে দাঁড়াতে হবে, কবরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, প্রতিটা সফরের প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নগুলো আগেই উত্তর দিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নগুলো আগেই আমাদের কাছে পাঠানো হয়েছে, এই প্রশ্ন এর উত্তর এটা আর এই প্রশ্নটা এই জায়গাতে করা হবে। প্রতিটা কাজ প্রতিটা প্রশ্ন প্রতিটা উত্তর কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু এখন যদি আমরা নির্বোধ হয়ে থাকি, আমরা যদি সেটাকে ফলো না করি, ইচ্ছা স্বাধীন মতো যদি চলি, আর এই কোরআনে পাকের আয়াতে কারিমা হাদিসে মোবারাকা এগুলো যদি এক পাশে রেখে দেই ভুলে বসি, তবে সেই পরকালের সফর আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে এবং সেখানে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদেরকে দুনিয়ায় থেকেই এর প্রস্তুতি নিতে হবে।
জি জাকির ভাই, আপনি যেমনটা বলছিলেন যে পরকালের যে বিষয় আমরা সবাই কিন্তু জানি যে আমরা এসেছি, আমাদের চলে যেতে হবে এবং পরকালে একটা সফর আমাদের আছে, কিন্তু এই মানার বিষয়টা তো এরকম কিতাবের মধ্যে এসেছে, চারটি ভিত্তিহীন দাবি রয়েছে। সাইদুনা শফিক বকলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, মানুষ চারটি বিষয় দাবি করে কিন্তু তাদের আমলের তাদের দাবির পরিপন্থী মানে বিপরীত। এক নম্বর হচ্ছে তারা মুখে বলে আমরা আল্লাহ তাআলার বান্দা, কিন্তু তাদের আমল বা কার্যকলাপ স্বাধীন ব্যক্তির মতো, স্বাধীন একটি ছাগল গরু ছাগলের মতো, যেটা মানে গলার মধ্যে রশি নেই মালিক ছাড়া, ছেড়ে দিছে যার তার খেতে মুখ দিচ্ছে, ঠিক এরকম। আরেকটা দুই নম্বর হচ্ছে যে তারা বলে আল্লাহ তাআলা একমাত্র আমাদের রিজিক দাতা, আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দিয়ে থাকে, কিন্তু আমরা আমাদের কার্যকলাপ এমন আজকে যে আমরা মানি আল্লাহ তাআলা রিজিক দাতা, জানি আল্লাহ তাআলা রিজিক দাতা, কিন্তু আমরা আমল এমনভাবে করছি যে আমরা মনে করছি যে আমাদের ইনকাম আমাদেরই করতে হবে, আমরা যতটুকু পারি ততটুকুই করে নেই, যেভাবে পারি সেভাবে করি। যদি আমরা এটাই না করতাম, আমরা যদি মন থেকে যেভাবে যেটা আমরা জানি যে আল্লাহ তাআলা রিজিক দাতা, যদি মন থেকে আমলে বাস্তবায়ন করতাম, তাহলে আজকে আমাদের সমাজে সুদ গোশ চুরি রাহাজানি মিথ্যা বেজাল ইত্যাদি ইত্যাদি এই অপকর্মগুলো কিন্তু থাকতো না। আজকে আমি জানি আল্লাহ তাআলা আমার রিজিক দাতা, কিন্তু আমি ব্যবসাকে বৃদ্ধি করার জন্য সুদের মাধ্যমে লোন নিয়ে ব্যাংক ঋণ নিয়ে সুদের কারবার করছি। আচ্ছা, আমি জানি যে আল্লাহ তাআলা রিজিক দাতা, আমার রিজিক যতটুকু আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, কিন্তু তারপরও আমি অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে বেজাল করছি। আমার যেমন উদাহরণস্বরূপ, আমার কাছে 1 লিটার দুধ আছে, আমি সেটাকে 1.5 লিটার বানাচ্ছি পানি ঢেলে, মানে বেজাল করছি। এভাবে করে রমজান আসছে, যেমন আমরা রমজানের সময় বিশেষ করে দেখতে পারি যে বেজালের হাহাকার সরে যাচ্ছে আমাদের সমাজে। কেন? কারণ আমরা আমল করছি না। আর 3 নম্বর হচ্ছে আমরা বলি দুনিয়া থেকে আখিরাত উত্তম, অর্থাৎ দুনিয়া থেকে আখিরাত অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার বিষয়, কিন্তু আমরা সেটাকে মানি না, কিন্তু আমাদের শুধুমাত্র দুনিয়ায় অর্জন করতে হবে, আমাদের চিন্তাধারা এমন হয়ে গিয়েছে। আর 4 নম্বর আমরা বলে থাকি যে অবশ্যই একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা আমাদের জীবন দ্বারা যদি দেখি, মনেই হবে না যে আমরা মরবো। আমরা ভাবছি যে আমার এখন 10টা 5টা বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি লাগবে, আমার এটা করতে হবে, এ দেশে সফর করতে হবে, এখানে যেতে হবে, মানে আমি এতই বেশি উদাসীন হয়ে গিয়েছি।
মানুষকে দেখলেও কিন্তু বোঝা যায়। হাদিসে পাকের মধ্যে আসছে না এমন মানুষ যাদেরকে দেখলে আল্লাহ তার রাসূলের কথা স্মরণে আসে?
জি জি।
আবার অপরদিকে এমন মানুষও আছে যাদেরকে দেখলে মনে হয় না তারা পৃথিবী ছেড়ে যাবে,
এরকম
এমন এক চিন্তা ভাবনা রেখে বসবাস করছে দুনিয়াতে, মনে হয় না যে কখনো সে যাবে। সেটা কয়েক দিক থেকে হতে পারে, অর্থের কারণে হতে পারে, অহংকারের কারণে হতে পারে, বা বংশ মর্যাদার কারণে, এই ভাবগুলো মানুষের মধ্যে চলে আসে।
আসলে আপনি হয়তো ব্যক্তিগত, যেহেতু আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মোবাইল লিগ যারা রয়েছে সবাই ফিল্ডে দিনই কাজের জন্য কম বেশ চেষ্টা করে বা বের হয়ে থাকে, এমন হয়তো আপনার সামনে বা আমার সামনে অনেকের সামনে করেছে,
হাজারো মানুষ রয়েছে,
যেমন আল্লাহ তাআলা তাকে অডেল সম্পত্তির অধিকারী করেছে, অনেক সম্পদ করেছে, তারপর জাকাত আরো 5 থেকে 10 বছর আগে ফরজ হয়েছে, কিন্তু জাকাতে তওয়াক্কা করছেন, আচ্ছা হজের ফরজ হয়েছে তার অনেক পূর্বেই
কিন্তু
হজও যাচ্ছে না, সে চিন্তা করছে যে আমি এবছর মানে এবছর তারপর হজ করার চিন্তা নাই, কিন্তু সে চিন্তা করছে আমি এবছর অস্ট্রেলিয়া যাব, পরের বছর আমেরিকা যাব, এর পরের বছর এখানে যাব, মানে এই জায়গায় সফর করব, কিন্তু হজ যে আমার উপর ফরজ হয়ে রয়েছে, আমার যে মক্কা মদিনার জিয়ারত করা আমার জন্য আবশ্যক হয়ে রয়েছে সেটা আমি করছি না। তো এই যে বিষয়গুলো মানে এই যে এই চিন্তাধারা যাদের মধ্যে আছে তাদের দেখলে স্বাভাবিক মানুষ বলতে পারবে যে আসলে তার ভিতরে ওই চিন্তাধারা নাই, পরকালের চিন্তাধারা নাই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালের চিন্তাধারার বিবর হওয়ার তৌফিক দান করুন,
কারণ
যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমরা মুসলমান আমরা যতক্ষণ পর্যন্ত পরকালের চিন্তাধারা বিবর না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষতির মধ্যেই রয়েছি,
ক্ষতির মধ্যে
আর এই ক্ষতির পূর্ণাঙ্গ ইষ্ট যখন আমাদের রুহুটা বের হয়ে যাবে।
আল্লাহর এক আল্লাহর ওলির ব্যাপারে আসছে কিতাবের মধ্যে, তিনি কোমর বাঁকা করে হাঁটতেন,
আল্লাহ,
অর্থাৎ কোমর ঝুঁকে গিয়েছিল, তো তার ছাত্ররা বারবার তাকে জিজ্ঞাসা করতো, হুজুর আপনার কোমর ঝুঁকে যাওয়ার কারণ কি? অনেকবার জিজ্ঞাসা করছে কিন্তু তিনি বলেন নাই, কিন্তু লাস্ট পর্যন্ত একটা ছাত্র শুনেই ছাড়বে, বলতেই হবে তাকে কোমর ঝুঁকে যাওয়ার কারণ কি। তখন ওই বুজুর্গ বললেন যে যখন আমি মাদ্রাসায় লেখাপড়া করি আমার ওস্তাদ আমার টিচার থেকে আমি শুনেছি পরকালের সফরের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, আল্লাহ তাবারক তাআলা আজাবের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, তখন ওই কথা শুনেই ভয়ে আমার কোমর ভেঙে গেছে। আচ্ছা, কোমর যে ভাঙছে শুধু নিজেই নয়, ওখানে উপস্থিত যারা ছিল এটার আওয়াজ সবাই শুনতে পেয়েছে, এরপর থেকেই তিনি কোমর ঝুঁকে হাঁটেন, কোমর তার ঝুঁকে গিয়েছে, এরপর থেকে ভাঙ্গা কোমর, আর এটা নিয়েই তো তিনি বেঁচে আছেন। তাদের মধ্যে কেমন ভয় ছিল, কেমন ভয় তাদের মধ্যে ছিল পরকালের, আখেরাতের, হাশরের ময়দানের ভয় কেমন ছিল। আপনি দেখবেন বর্তমান সময় কেবলা শাইখ তরিকা তামির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যখন মাদানী মুজাকারাতে বসে, এমন কিছু কালাম আছে যার মধ্যে আপনার আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়, আর এই কালামগুলো যখন পাঠ করা হয় আমির আহলে সুন্নাত এত কান্না করেন যে আশেপাশের মানুষ এগুলো দেখে যে তার কান্না করার অবস্থাটা কেমন হয়ে দাঁড়ায়, অর্থাৎ কান্না করতে একটা না হিসকি চলে আসে, শ্বাস নিতে পারে না এমন অবস্থায় তার কান্না আসে,
ফুপিয়ে ফুপিয়ে
কান্না। এরপরে আপনার যখন কোনো আলোচনা হয় এমন এমন উদাহরণ পৃথিবীতে খুবই কম আছে যে মুরিদ বয়ান করছে আর পীর সাহেব ওই বয়ান শুনে শুনে কান্না করছে, এটা আমার আমির আহলে সুন্নাতের ব্যাপারে পাওয়া যায়, আমি অসংখ্য বার এটা দেখেছি। নিগরানী সূরা বয়ান করছে আখেরাত নিয়ে, পরকাল নিয়ে, আর পীর সাহেব নিজে কান্না করছে বয়ান শুনে শুনে, ভয়, এটা একটা নিজের মধ্যে একটা ভয়, অর্থাৎ আল্লাহ ওয়ালা ব্যক্তিরা এমনই হয়ে থাকে, আল্লাহ তালার ভয় অন্তরে বেশি, আখেরাত, হাসর ময়দান, আজাব, জাহান্নাম এগুলো নিয়ে ভয় থাকে। এরপরে রুকনুসরা হাজী আব্দুল হাবিব ভাই বয়ান করছে আর আমির সুনাত কান্না করছেন বয়ান শুনে শুনে, তো আল্লাহওয়ালা ব্যক্তিরা এমনই হয়ে থাকে, তারা কারো মুখে যখন শুনে না হাসরের কথা, পরকালের সফরের কথা, তখন এরা ভয় ভীতির মধ্যে এবং চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বারবার কান্না করতে থাকে, ক্ষমা চাইতে থাকে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা সেই চিন্তা ভাবনা আমাদের কথা
কি ওই প্রকৃত ভয় সেটাকেই বলা হয়। কিতাবের মধ্যে যেভাবে আসছে ভয়েরও সংজ্ঞা আছে,
জি,
তো ভয় কাকে বলে? আজকে আমরা দেখেন সাধারণ মানুষ যারা, তো আমরা যখন হাদিসে পাক থেকে জাহান্নামের বর্ণনা শুনি, শ্রবণ করি, তো আমরা ভয় পাই, আল্লাহ এই অবস্থা জাহান্নাম এত কঠিন, ভয় পাই যে ঘাবড়িয়ে যাই আমরা। যখন কুরআনে পাকের আয়াত শুনি জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের অমুক শাস্তি, জাহান্নামীদেরকে অমুক আজাব দেওয়া হবে, বেনামাজিদের কী শাস্তি রয়েছে, আমরা আল্লাহ আল্লাহ ভয় পাই যাই, মানে এরকম আমাদের চেহারা এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। তো মূলত ওইটাই হাকিকি ভয় না, হাকিকি ভয় ওইটাই আপনি যেটা এখন বললেন আমির আহলে সুন্নাত, যখনই জাহান্নামের কথা শুনবে, যখনই কবর হাসরের কথা শুনবে, তখনই তার চোখ দিয়ে পানি আসে। আজকে আমরাও শুনি আল্লাহ আল্লাহ বলি, ঘাবড়িয়ে যাই, কিন্তু আমাদের ওই ভয়টা নাই,
পরবর্তীতে শেষ হয়ে যায়।
পরবর্তী কিছুক্ষণ পর আপনি যখন মজলিস থেকে ত্যাগ করবেন আপনার সেই দুনিয়ার মতো আবার দুনিয়ার
মতো অবস্থা।
তো প্রকৃত ভয় ওইটাই, যখন আপনার অন্তরে ভয় ঢুকবে তখন আপনি মিথ্যা বলতে পারবেন না, কারণ আপনার তখন এই ভয়টা কাজ করবে, মিথ্যাবাদীর শাস্তি কী রয়েছে। যখন আপনি নামাজ আপনার কাজা হয়ে যাবে তখন আপনার অন্তরের মধ্যে এই ভয় কাজ করবে যে বেনামাজির শাস্তি কী রয়েছে, বেনামাজির কবরে আজাব কী রয়েছে, হাসরের ময়দানে জাহান্নামী কী শাস্তি রয়েছে। তো যখনই আপনি একটা খারাপ কাজ করতে যাবেন তখনই আপনার ভয় কাজ করবে। তো সেজন্য আমাদের হাকিকি ভয়, যেই ভয়টা আমাদের হওয়া উচিত ছিল, আমাদের আসলে ওই ভয়টা নাই, আর ওই ভয়ের জন্যই, কবর হাসরের ভয়টার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ওই খৌফে খোদাওয়ালা যে মানুষগুলি রয়েছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এদের সংস্পর্শ
অবলম্বন করা।
মাটি হবে বিছানা, আশ্চয়ে কজাইবা একা, সঙ্গে কে হো যাবে না মাটির বাড়ি মাটির মাটি হো বিছানা, আশ্চয়ে কজাইবা একা, সঙ্গে কে হো যাবে না বাবা গেল
আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই একা থাকার ঘর যেখানে না আলো আছে, না বিছানা আছে, না সঙ্গের সাথী আছে, না ডাকার মতো কেউ আছে, না বিপদে পড়ে উদ্ধার করার কেউ আছে, এমন কঠিন জায়গাতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালো রাখুক, আমরা যেন ভালো থাকতে পারি। আল্লাহ তাআলা সেই আমল করার মতো তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, না হয়তো এই অন্ধকার কবরে নিয়ে যাওয়ার বা একা থাকার অতটুকু শক্তি আমাদের কাছে নেই যে আমরা অন্ধকার কবরে একা থাকবো। যদি আল্লাহ তাআলা দয়া না করে এবং নূরের বাতি যদি না জ্বলে আর ওই কবরের মধ্যে থাকার মতো সে শক্তি আমাদের নেই, যদি আল্লাহ তাআলা জান্নাতের বিছানা না দেয়, সেই পোশাক পরিধান করার ক্ষমতা আমাদের মধ্যে নেই, যদি জান্নাতি পোশাক আল্লাহ তাআলা আমাদেরকে না দেন, তো আল্লাহ তাআলার রাজি খুশি আমাদেরকে করতে হবে। এবং আমলের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে পারলেই আশা করি ইনশাআল্লাহ তাআলা কবরের যেই দুঃখ কষ্ট আছে এগুলো আমাদের থেকে দূর হয়ে যাবে। পরকালের সফরের মধ্যে এক পুরস্কার, সবচাইতে বড় পুরস্কার যেটা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, সেটা হলো বান্দা মাওলার দিদার করবে।
সুবহানাল্লাহ,
এটাও পরকালীন সফরের মধ্যে একটা অংশ যে বান্দা মাওলার দিদার করবে। সেদিন তো এই যে পৃথিবীতে কষ্ট করছি আমরা, আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে, দীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে কত মানুষের কত ধরনের কথা, কত কষ্ট, কত পরীক্ষা দিতে হচ্ছে এক একজন মানুষকে, শুধু ইসলামের দিক নির্দেশনা পালন করতে গিয়ে, এর প্রতিদান তো এগুলো সব ভুলে যাবে যখন মাওলার দিদার করবে কালকে আমাদের ময়দানে, যখন মাওলার দিদার করবো আমরা তখন এগুলো সব ভুলে যাব। তখন তো এটাই মনে মনে আসবে কি কষ্ট যা করছি পৃথিবীতে আরো করতাম, আসলে আজকে তো সাদই সাত পাচ্ছি।
কিয়ামতের মধ্যে দিনে এরকম আসছে এক ঘটনার মধ্যে যে দুনিয়াতে যেই বান্দাটা সবচেয়ে বেশি কষ্ট ছিল না,
আল্লাহ
কাল কিয়ামতের দিন তাকে বলবে তুমি একবার জান্নাতে ঢুকে যাও, জান্নাতে প্রবেশ করে আসো। যখন কিছু সময় তাকে জান্নাতে প্রবেশ করাবে, আবার বের করাবে, তখন তাকে জিজ্ঞাসা করবে তুমি কি দুনিয়াতে কষ্ট করেছিলে, কিন্তু আসলে সে দুনিয়াতে সারা জীবনটাই কষ্ট কাটিয়েছিল। তো সে বলবে মাওলা আমি তো দুনিয়াতে কোনো কষ্টই করিনি, মানে জান্নাতের সামান্য মুহূর্ত তার দুনিয়ার শত দিনের কষ্টকে ভুলিয়ে দিয়েছে।
যদি আমরা জান্নাত, এই আখেরাত আর জান্নাত আর এইসব আলোচনা করি না, তবে এহসান ভাই মনে হয় কি আমার চাইতে ওই মুসিওয়ালাই ভালো, তার কারণ সে কতটা পরিশ্রম করে দিনের উপর প্রতিষ্ঠিত রয়েছে। আমার মনে হয় আমার চাইতে ওই রাখালটাই ভালো, তার কারণ আমি তো এক ভালো জায়গাতে বসে আছি, আমার রুমের মধ্যে এসি চলছে, আমার কয়েক খাদিম আছে, আমার লোক কথা বলার আগে আমার কাজটা সম্পন্ন হয়ে যায়, ঘরের মধ্যে সবাই আমাকে ভয় পায়, আমার চাইতে তো মনে হয় ওই রাস্তার ছোট একটা ড্রাইভার ভালো, তার কারণ সে পরিশ্রম করে আর মাওলার ইবাদত করে, আমার চাইতে তো ওই ক্ষেত খামারে কাজ করে যে লোকটা তারাই ভালো, তার কারণ পরিশ্রমও করে মাওলার ইবাদতও করে, আর এই পরিশ্রম করে ইবাদত করার পরে যে সে যখন কাল কিয়ামতের ময়দানে উঠবে বা কবরের তাকে রাখা হবে বা তার শেষ ঠিকানা হবে আল্লাহ তাআলার দয়ায় জান্নাত পেয়ে যাবে, আমি এত আরাম আয়েশে পৃথিবীতে তো শান্তি করার পরে চিরস্থায়ী যদি জাহান্নামি হয়ে যাই, তবে এই আরাম আয়েশের কোনো কি মূল্য আছে তাইলে আর আমার কাছে যদি আখেরাত আমার সুন্দর না হয়?
এই বিষয়টা কিন্তু সাইদুনা সাহাল বিন আবদুল্লাহ তুস্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর করে বর্ণিত করেছেন। তিনি বলছেন, যার উপর দুনিয়ার অভাব ছিল তার উপর আখেরাত প্রশস্ত হবে, আর যার উপর দুনিয়া প্রশস্ত ছিল তার উপর আখিরাত অভাব হবে, তার পরকাল অভাবই হবে। তো যে পরকালে অভাবই হয়ে যাবে আল্লাহ না জানে তার অবস্থা,
সেই প্রকৃত অভাবই,
সেই তো প্রকৃত অভাবই না। আমরা দুনিয়াতে বলি, দেখেন কিতাবের মধ্যে এটাও এসেছে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি মাল সম্পদ দন্দৌলতের মালিক হবে, তার যে আমরা পরকালের সফর শ্রবণ করছিলাম না, পরকালের সফরের মধ্যে একটা অংশ হচ্ছে যে মিজান, মিজানের হিসাব নিকাশ, হাশরের ময়দানে কায়েম হবে, সেখানে মিজানের পাল্লার সামনে তাকে দাঁড়াতে হবে, তো তার হিসাব নিকাশ হবে, ওই হিসাব নিকাশও তার তত বেশি হবে, তার সম্পদ কোথা থেকে আয় করেছে এটা সব ডিটেলস আল্লাহ তাআলার দরবারে বলতে হবে, কোথায় ব্যয় করেছে এবং এটার দিয়ে সে কী কী কাজ করেছে সব দিয়ে, আর যার সম্পদ কম যেটা আপনি বললেন যে ওই মুচিওয়ালা ওই রিক্সাওয়ালা তো সারাদিনে কয় টাকা ইনকাম করে, সহজেই হিসাব দিয়ে হয়তো আল্লাহ তাআলার দরবার থেকে পার পেয়ে যাবে, কিন্তু আমি আমাদের মতো যারা আরো বড় বড় এস্টাবলিশড রয়েছে, বড় বড় ব্যাংক ব্যালেন্সের অধিকারী রয়েছে, তখন তাদের কি অবস্থা হবে?
আসলে দেখেন এটা স্বাভাবিক বিষয়, একটা এক্সাম্পল দিলে দর্শকরা বুঝতে পারবে যে এয়ারপোর্টেও যখন যাবেন না আপনি বা কোথাও সফরে যাবেন, মানুষ বা যারা সিকিউরিটি গার্ড থাকে দেখবে যার সাথে কিছুই নাই ছোট একটা ব্যাগ, একে একটু দেখেই ছেড়ে দিবে, আর যার সাথে দেখবে অনেক ব্যাগ লাগেজ আছে তার কাছে অনেক ইয়ে কিছু আছে, তো তাকে বারবার চেক করবে, যত দেখবেন তাকে অনেক সময় নিয়ে চেক করা হবে, কারণ তার সাথে অনেক বেশি সম্পদ, তার সাথে অনেক বেশি সামান রয়েছে, তো তাকে চেকিংটাও বেশি করা হয়, কড়াকড়িভাবে চেক করা হয় এবং সময় অনেক বেশি অতিবাহিত তাকে দিতে হয়, আর যার কিছুই নাই দুনিয়াতে দেখবেন তার কোনো প্রবলেম হয় না, রাস্তা দিয়ে হাঁটলেও দেখবেন যারা গার্ডের দায়িত্বে আছে যারা আইনের লোক আছে এরাও দেখবেন এদেরকে ছেড়ে দেয়, কিছু করে না, যাদের সাথেই অনেক সম্পত্তি মনে হয় বা এদের সাথে সামান বেশি তো এদেরকে দেখবেন সব জায়গায় ফেঁসে যায় দুনিয়াতেও কাল কিয়ামতের ময়দানেও। আবার এমন যেন ধারণা না করা যায় দর্শকদের মধ্যে যে আজকে তাহলে আমি তো সম্পদশালী হয়ে গেছি তার মানে আমাকেই বেশি জবাব দিতে হবে কি না, এমন তো নয়, সম্পদশালী হয়ে যদি সে ওই সম্পদ আল্লাহ পাকের রাস্তায় খরচ করে তাহলে তার জন্য তো জান্নাত রয়েছে, তাই না? যেমন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে ওনাকে উনি তো জান্নাত দুনিয়া থেকেই দুইবার ক্রয় করে নিয়েছে।
জি জি।
তো এখন সম্পদশালী হলেই যে সে জাহান্নামে যাবে ফেঁসে যাবে বা তার হিসাবটা কঠিন হবে এমনটাও না, যদি সেই সম্পদ সে দুনিয়াতে কাজে লাগায় আখিরাতের জন্য জাকাত আদায় করে, সম্পদ হয়েছে হজ ফরজ হয়েছে সে হজে চলে গেল, মুসলমানদের দরিদ্র লোকদেরকে সে সেবা করতে লাগলো, অসহায় গরিবদেরকে সে খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিল, তাহলে ওই সকল যারা ধনী ব্যক্তি এদের হিসাব
তোমার পথে ব্যয় করছি, তোমার পথে আয় করছি, আমার আল্লাহ তাআলা প্রশংসা করবে কি আমার বান্দা, দেখো পৃথিবীতে এত অডেল সম্পত্তি থাকার পরেও, এত ক্ষমতা থাকার পরেও হারাম পথ সে
বেছে নেয়, দিনী কাজের মধ্যে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সে ব্যয় করেছে তার অর্থটা, এটা হচ্ছে তার জন্য তখন সেটা নিয়ামতের একটা অংশ হয়ে যাবে।
পরকালের সফরের বিষয়ে জাকির ভাই, আমিরুল মুমিনিন হযরতে সাইয়দুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ খুতবায়ের মধ্যে তিনি এই কথাটাও বলেছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে এজন্যই তোমাদেরকে পাঠিয়েছে যেন তোমরা এর মাধ্যমে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারো, আর এই জন্যই তা দান করা হয়নি যে তোমরা এর হয়েই থাকবে অর্থাৎ দুনিয়াতেই থেকে যাবে, এর জন্য পাঠানো হয়নি, নিশ্চয়ই দুনিয়া নশ্বর এবং আখিরাত অবিনশ্বর। যেন তোমাদেরকে এই নশ্বর দুনিয়া ধোকা দিয়ে অবিনশ্বর দুনিয়া আখিরাত থেকে উদাসীন করে না দেয়। ধ্বংস হয়ে যাওয়া দুনিয়াকে স্থায়ী আখিরাতের উপর প্রাধান্য দিও না, কেননা দুনিয়া বিলুপ্ত হয়ে যাবে এবং নিশ্চয়ই আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। আল্লাহকে ভয় করো। ওসমান গনি এটাও বলেছেন যে আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলার ভয় আযাবের ঢাল স্বরূপ।
সুবহানাল্লাহ।
যখন বান্দা আল্লাহকে ভয় করবে তখন দেখবেন তার মাঝে আযাব আযাবের ঢাল হয়ে সেটা দাঁড়াবে এবং তার নিকট পৌঁছার উপায় হবে। তো আসলেই আমরা প্রকৃতপক্ষে আমরা যদিও বলি মানুষ আজকে অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিজীবীদেরকে দুনিয়াতে প্রাইজ দেওয়া হয়, পুরস্কৃত করা হয় সে বুদ্ধিমান, কিন্তু দেখা গেছে সে আল্লাহ পাকের শরীয়তে কোনো হুকুম আহকামের জ্ঞান তার মধ্যে নাই, ইসলামের ন্যূনতম তার মধ্যে জ্ঞান নেই, কিন্তু সে বুদ্ধিজীবীর পুরস্কার পাচ্ছে না। কিন্তু আমার নবী পাক বলে বুদ্ধিজীবী সেই, প্রকৃত বুদ্ধিমান সে যে দুনিয়ায় থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারে।
সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়টা একটু চেঞ্জ করবো এই মুহূর্তে, যেহেতু শেষের দিকে আমরা চলে আসছি।
আপনি শুরুতে এই আজকের অনুষ্ঠানের মধ্যে একটা বলেছিলেন, সফরে গিয়েছিলেন, এক ভাই বললো যে মাদানী চ্যানেলের মাধ্যমে তিনি আগের সেই সংস্কৃতিকে খুঁজে পেয়েছে ইসলামে, যেটা শবে মেরাজ, শবে বরাত। হ্যাঁ, তো এগুলি আসলে ইসলামের সংস্কৃতি, এগুলি অমুসলিমদের সংস্কৃতি না, এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি।
আমাদের
আজকে যদি আমাদের সংস্কৃতি, যদি আজকে শবে মিরাজকে আপনি যদি বলেন শবে মিরাজ বলতে কিছু নাই, তাহলে আপনার নামাজ বলতে কিছু নাই। আমরা নামাজ পেয়েছি আমার মেয়ে সন্নবীর মিরাজের কারণে,
অস্বীকার
করতে হবে। হ্যাঁ, তো আসলে এই যে আমাদের সংস্কৃতিগুলি না, এগুলির মাধ্যমে দেখবেন মানুষ আখিরাতের জন্য প্রিপারেশন নেয় কিভাবে। এমন অনেক বেনামাজি আছে যারা সারা বছর নামাজ পড়ে না, কিন্তু শবে বরাত আসলে, শবে মিরাজ আসলে মসজিদে কাটায়। আচ্ছা, এটার উপকার কি? দেখবেন সে হয়তো বা শয়তানের ওয়াসওয়াসার কারণে বা ধোকার কারণে সে দেখবেন যে নামাজ থেকে দূরে, কিন্তু সে জানে এটা আমার ধর্মের সংস্কৃতি, আজকে শবে মিরাজ, সে পবিত্র হয়ে গোসল করে, ছোট থেকে আমরা দেখতেছি এবং আমরাও এগুলি করে আসছি যে শবে মিরাজ, শবে বরাত হলে আমরা গোসল করলেও দিনে মাগরিবের পর আবার কি করতাম, গোসল করতাম, তাও একটু ফ্রেশ পবিত্র হতাম। তো যাওয়ার পর কি হয় দেখবেন, আমি নিজে অনেক মানুষকে দেখেছি জাকির ভাই, যারা শবে বরাত, শবে মেরাজে যখন যায় সারা বছর নামাজ পড়ে না, যাওয়ার পর তার মনের মধ্যে একটা মাইন্ড এতটা পরিবর্তন হয় হুজুরের বয়ান শুনে, ইসলামের সৌন্দর্য শুনে, মেরাজে কি হয়েছিল, শবে বরাতগুলিতে কি হয়েছিল, এগুলি শুনে তিনি ওদিনই তওবা করে নেয়, ওদিন থেকে সে নামাজি হয়ে যায়।
এটা বাস্তব, এটা বাস্তব।
এটা আসলে আমাদের এখন সংস্কৃতিগুলিকে আজকে যদি আমরা নিঃশেষ করে দেই, তো বলা হয়েছে যে যেই জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায়, সেই জাতির সংস্কৃতিকে যদি ধ্বংস করে দিলে সেই জাতি, সেই ধর্ম এমনি ধ্বংস হয়ে যাবে। তো আমাদের সংস্কৃতি ভাই, আমরা যদি শবে মিরাজে না যাই, না পালন করি, তাহলে আর কে করবে?
ওটা আমাদের জন্যই লস, কিন্তু আমাদের জন্যই লস, আর কারো কিছু হবে না। তো এই জন্য এটা যেটা বললেন না হেসান ভাই, অসংখ্য মানুষ কেমন দেখছি আমি, আমি নিজে অসংখ্য, আপনারা ফিল্ডে কাজ করেন, আপনারা আমার সাথে আরো বেশি দেখবেন, আশা রাখি অভিজ্ঞতা বেশি হবে। একটা মানুষকে সারা বছর আপনি দাওয়াত দিয়ে পাবেন না, সাপ্তাহিক ইজতেমায় দাওয়াত দিতে দিতে আপনি তিক্ত হয়ে যাবেন, কিন্তু সে তিক্ত হবে না আর আসবেও না। কিন্তু একটা পর্যায়ে আপনি শবে মিরাজে দাওয়াত দেন, সে আসবে, কে জানে আল্লাহ তাআলা ওই রাতেই তার জন্য হেদায়েত রাখছে।
অনেককে দাওয়াত, এই রাতের জন্য দাওয়াতও দিতে হয়,
দাওয়াতও দিতে হয় চলে আসে, এমনি চলে আসে। কে জানে যে এই মহান রাতেই তার হেদায়েত রয়েছে, কে জানে সে মসজিদে আসবে, আল্লাহ তাআলা তাকে মসজিদে কবুল করে নিয়েছে, হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজে সে আসতে পারবে, জানে না, কেউ বলতে পারে না। আমি অনেক সময় এগুলো অনেক দেখেছি, এক মিলাদুন্নবীর আয়োজনে, শবে মেরাজে, শবে বরাতে, শবে কদরে, বড় যে রাতগুলো আছে এই রাতে অসংখ্য মানুষকে পেয়েছি এবং স্থায়িত্বের সাথে পেয়েছি তাদেরকে। অর্থাৎ আসছে যে আসছে, এরপরে দাওয়াত ইসলামের সাথে থাকা, মাদানী কাম করা, লেবাস পরিবর্তন করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, মাদানী কাফলায় যাওয়া, কোর্সের মধ্যে যাওয়া। তো আমরা এই কাজগুলো যারা করি এর বিরোধী, অর্থাৎ মসজিদকে তালা লাগিয়ে দেয়া এবং শবে মেরাজ নাই বলতে কিছু নেই এরকমের যারা বলি, আমরা আদা আপনারা পালন না করলে কমপক্ষে চুপ থাকেন, সাধারণ মানুষের ভাগ্যটা নষ্ট করিয়েন না। সাধারণ মানুষ যে সহজ পথটা খুঁজে পায়, এই পথের কাটা হয়ে দাঁড়িয়েন না আপনি, আপনি যান না, আপনার জন্য বামের রাস্তা একদম ক্লিয়ার আছে, চলে যান এদিকে। আমরা আপনাকে কোনো নিষেধও করি না, বাধাও দেই না, বামের রাস্তা ক্লিয়ার আছে, আমরা ডানে যেতে চাই, জান্নাতের দিকে যেতে চাই, আমাদের রাস্তায় কাটা হয়ে দাঁড়িয়েন না। সাধারণ মানুষ ডানের রাস্তায় যেতে চায়, অর্থাৎ জান্নাতের রাস্তায়, এই রাস্তার কাটা হয়ে দাঁড়াবেন না। এই তা মসজিদে তালা লাগানো নাই বললে আপনার কাছে না হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। এটা একজন সাধারণ মানুষের হেদায়তের পথ হয়ে যেতে পারে এই রাত, একজন মানুষের পরিবর্তনের রাত হয়ে যেতে পারে এই রাত, তাই না? মুবাল্লিগ দাওয়াত ইসলামী যখন দোয়ায় হাত তুলে না, অসংখ্য মানুষ পুরা বছরে যারা কান্না করে না, দোয়ার মধ্যে সে কান্না করছে, কে জানে তার এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার দরবারে কবুল, আর সে মাপ পেয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মসজিদমুখী করে দিয়েছে। তো মানুষের এই যে এক পরিবর্তন, এটা এই পরিবর্তনের পথে কাটা হয়ে দাঁড়াবেন না সারা ইনশাআল্লাহ তাআলা, আপনার মতো আপনি চলেন আর সাধারণ মানুষকে সাধারণ মানুষের মতো চলতে দেন। আল্লাহর বান্দা আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, আপনি আমি বাধা দিতে কে বলেন? শবে মেরাজের রাত ফজিলতপূর্ণ রাত, আপনি মানছেন না, কিন্তু আল্লাহর বান্দা তো আল্লাহর দিকে ফিরে আসছে না? আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসছে, আপনি কেন বাধা দিচ্ছেন?
ইবাদত থেকে বান্দাকে সেই সরায় সে যে শয়তান,
রাইট?
একমাত্র ইবলিস বান্দাকে ইবাদত থেকে সরিয়ে থাকে, তো কোনো ব্যক্তি তো ইবাদত থেকে সরায় না। আল্লাহ তাআলা বলে তোমরা সৎ কাজে আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো, তো সে তো সৎ পথেই যাচ্ছে, আল্লাহর ইবাদত করতে যাচ্ছে, তো আমি ইবাদত থেকে বাধা দেওয়ার আমি কে? আমি শয়তান, শয়তান ছাড়া আর কিছুই নাই। মানে প্রশ্ন এখানে দাঁড়ায়, আমি কাউকে
অনুসারী, শয়তানের অনুসারী,
শয়তানই বাধা দেয় বান্দাকে।
তো আমাদেরকে বোঝা উচিত, একটু ভাবা উচিত, আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের দিকে যায়, আমি কেন বাধা দেই? আর আমি কেন মসজিদগুলোতে তালা লাগাতে বলি? অনেক মানুষ তো বলেও দেয় আল্লাহ তালার পানা, বলে এই রাত বলতে কিছু নেই, মসজিদে তালা লাগিয়ে দাও যাতে করে এটা না হয়, না করতে পারে, আল্লাহ তালার পানা। কালকে আমাদের ময়দানে দেখা যাবে আপনার ক্ষমতা কতটুকু, আল্লাহ তালার দয়া ওই দিনকা দেখবে ইনশাআল্লাহ তাআলা, জগৎবাসীও দেখবে, আল্লাহ তালার সৃষ্টি জগৎ দেখবে যে আপনি কি বলছেন পৃথিবীতে, আর সেখানে আপনার পরিস্থিতি কি হবে। আমাদেরকে হেদায়ত দান করুক, আমাদেরকে ক্ষমা করে দিক, আল্লাহ তালার ইবাদতে আমাদেরকে ব্যস্ত থাকার সেই তৌফিকটুকু আল্লাহ তালা আমাদেরকে দান করুক। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka, Ya Habib Salam Alayka, Salawatullah Alayka, Shoto Paapir Pooja Aamal Tobu Ummata তো পাপের বোঝা আমার, তবু উম্মতামি তোমার, আমাকে ক্ষমা করো না মদনী মদিনে ওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে রহমত পেলা খোসালা, শমা বাজমে হেদায়ত পেলা খোসালা, সে জমিমা জলওয়ে শানি কুদরত পে লাখো সালাম, ডল দি কলবো মে আজমো থে মুস্তফা, সৈয়দি আলা হযরত পে লাখো সালাম, ফয়জ সে সে জিনকে লাও কোই মা মেসাজে, উস আমির আহলে সুন্নত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমা
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা
লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া
বিহামদিকা
লা ইলাহা ইল্লা আনতা
লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক
সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা
আনতা লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।